الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني চ্যানেলের দর্শকবৃন্দ আসুন সর্বপ্রথম আমরা দুরূদ শরীফের চমৎকার একটি ফজিলত শ্রবণ করি। আমাদের প্রিয় নবী রাসুলে আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া মিয়াতান আসকানাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি মাআ শুহাদা। যে ব্যক্তি আমার উপর 100 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে কিয়ামতের দিন শহীদদের সাথে রাখবেন। আসুন আমরা একবার দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার প্রিয় বান্দাদেরকে এমন জ্ঞান এমন হিকমত প্রদান করেছেন যার মধ্যে অসংখ্য কল্যাণ এবং মঙ্গল লুকায়িত রয়েছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। যাকে হিকমত প্রদান করা হয়েছে সে মূলত অসংখ্য কল্যাণ পেয়েছে। তো এর জন্য আমাদের উচিত আল্লাহ তাআলার নেক বান্দা আল্লাহ তাআলা সলেহীন বান্দা অর্থাৎ যারা আল্লাহওয়ালা তাদের থেকে উপদেশ গ্রহণ করা, তাদের বাণী থেকে নিজেদের জীবনের জন্য মদনিফুল বেছে নেয়া এবং নিজের জীবনের মধ্যে তা বাস্তবায়ন করা। আজ আমরা যে মহত্বপূর্ণ মর্যাদাবান ব্যক্তির বাণী নিয়ে আলোচনা করব, তার উপদেশ নিয়ে আলোচনা করব, তিনি হচ্ছেন অন্য কেউ নয় আমাদের প্রিয় নবী রাসুল আরবি রহমতুল্লিল আলমিন সাল্লাল্লাহু তাআলা আলহি আলহি ওসাল্লাম। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য উপদেশ রয়েছে, বাণী রয়েছে। ইনশাআল্লাহ তাআলা আজ আমরা এর থেকে শুধু 2টি মদিনী ফুল নিয়ে 2টি উপদেশ নিয়ে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। আমাদের সাথে আছেন মোবাল্লিগে দাওয়াতে ইসলামী মোহাম্মদ রিয়াজ আত্তারি ভাই, তিনি ইনশাআল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর সুন্দর মদিনী ফুল দিবেন। রিয়াজ ভাই আপনি ভালো আছেন তো?
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।
মাশাআল্লাহ
কেমন আছেন?
আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তিনি আমাদেরকে সুন্দর সুন্দর মদিনী ফুল দিবেন, আমাদের সাথেই থাকুন এবং মদিনী ফুল শ্রবণ করুন। আসুন সর্বপ্রথম আমরা যে হাদিসে মোবারাকা নিয়ে আলোচনা করব, যে উপদেশ নিয়ে আলোচনা করব, আমরা তা শ্রবণ করি। আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান ক্বালা লিন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউসিনি, তো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাগদব। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ আমাকে উপদেশ দিন, আমাকে নসিহত করুন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, লা তাগদব, রাগ করো না। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন যে ফাররাদদা মিরারান ক্বালা লা তাগদব। সে ব্যক্তি বারবার আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ আমাকে এরপর আরেকটি উপদেশ দিন, আমাকে আরেকটি উপদেশ দিন। আর প্রত্যেকবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, লা তাগদব, রাগ করো না। আসুন আমাদের রিয়াজ ভাইয়ের কাছ থেকে আমরা এই সম্পর্কে মদিনী ফুল শ্রবণ করব ইনশাআল্লাহ, এবং নিজের জীবনের জন্য তা মদিনী ফুল নিয়ে নিয়ত করে নিয়ে ইনশাআল্লাহ বাস্তবায়নও করব। জি রিয়াজ ভাই, এই হাদিসে মোবারাকার মধ্যে আমাদের জন্য কি মদিনী ফুল রয়েছে আমাদেরকে বলুন।
নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দরবারে লোকেরা উপস্থিত হয়ে তারা উপদেশমূলক বাণী শুনত।
মাশাআল্লাহ,
যে আপনি বলেছেন যে সে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আমাকে কোনো উপদেশ দিন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রজ্ঞাময় জ্ঞান দান করেছেন, হিকমতের ঝর্ণা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর বাণী দ্বারা প্রবাহিত হতো।
আল্লাহু আকবার।
নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দরবারে গিয়ে উপদেশ নেওয়ার উদ্দেশ্য কী ছিল? উদ্দেশ্য এটাই ছিল যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যা বলবেন সেটার মধ্যে আমার কল্যাণ নিহিত, যা বলবেন সত্য বলবেন, যে দিক নির্দেশনা দিবেন সত্য দিবেন। বিদায় আমার আকা আলা হযরত রহমতুল্লাহ তাআলা তিনি বলেছেন, সচ্চি বাত সিখাতে ইয়ে হ্যায় সিধি রাহ দিখাতে ইয়ে হ্যায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সত্য বলেছেন এবং যা দেখিয়েছেন সত্যের পথ দেখিয়েছেন, এবং যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণীকে নিজের জীবনে বাস্তবায়ন করেছে তারা সত্যের পথ অবলম্বন করেছে, তাদের জন্য জান্নাতের পথ আসান হয়েছে এবং তারা সঠিক পথের পথিক হয়েছে। এবং নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে দিতেন সেটাই কিন্তু আল্লাহর পক্ষ থেকেও হতো। যেমন আলা হাজরাত রহমতুল্লাহ তাআলা, তিনি নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি বাণী সম্পর্কে তিনি বলেন, ও দহন জিসকি হর বাত ওয়াহিয়ে খুদা,
আল্লাহু আকবার,
চশমায়ে ইলম ও হিকমত পে লাখো সালাম। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথা, প্রতিটি বাণী এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াহি ছিল এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী দ্বারা সেটি আপনার ইলম এবং হিকমতের ঝর্ণা প্রবাহিত হতো। আলা হাজরাত রহমতুল্লাহ তাআলা তিনি সেই ইলম ও হিকমতের বাণীর ঝর্ণার প্রতি তিনি লক্ষ্য সালাম পাঠিয়েছেন। এখানে যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যে উপদেশমূলক বাণী বললেন, রাগ করিও না, সংক্ষিপ্ত উত্তর ছিল, কিন্তু এর মধ্যে কিয়ামত পর্যন্ত যারা এই বাণীকে নিজের জীবনে যদি বাস্তবায়ন করে তাহলে অসংখ্য সে বিপদ আপদ থেকে নিজেকে নিরাপদে রাখতে পারবে। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতিটি বাণী হিকমতপূর্ণ ছিল।
জি,
এখন রাগ যে বিষয় আজকে আলোচনা বিষয়ে, যেহেতু এই হাদিস দ্বারা উঠে আসছে রাগ সম্পর্কে, তো রাগ কাকে বলে এটাও জানা জরুরি। এটা ফরজ ইলিমের অন্তর্ভুক্ত। রাগ সম্পর্কে ইলিম ধারণা রাখা এটা অত্যন্ত জরুরি। আমি যদি রাগ সম্পর্কে যদি জানি না তাহলে দেখা যাবে রাগ থেকে বাঁচার আমার মেন্টালিটি তৈরি হবে না, মন মানসিকতা তৈরি হবে না, বিদায় হয়তোবা রাগের কারণে আমি অন্যান্য গুনাহের মধ্যে পড়ে যেতে পারি। তো রাগের সংজ্ঞা দিতে গিয়ে মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ তালালে তিনি মিরাতুল মানাজির মধ্যে লিখেছেন, রাগ নফসের ওই উত্তেজনার নাম যা অন্যদের থেকে প্রতিশোধ নেয়া অথবা সম্পর্ক ছিন্ন করার উৎসাহ যোগায়, তাকে রাগ বলা হয়। রাগ মানুষের যখনই আসে তখন দেখা যায় যে হয়তোবা সে প্রতিশোধ নেওয়ার জন্য রাগ করে, হয়তোবা কারো থেকে সম্পর্ক ছিন্ন করার জন্য সে রাগ করে থাকে। তো এটি হচ্ছে রাগের সংজ্ঞা। যখনই আমার ভিতরে রাগ আসলো, হয়তোবা আমি প্রতিশোধ নেওয়ার জন্য আমার ভিতরে আগুন জ্বলছে বা কারোর থেকে সম্পর্ক ছিন্ন করার, বন্ধুত্ব ছিন্ন করার সে রাগ জন্মিয়েছে, তাহলে দেখা যাবে এটি আমি রাগের মধ্যে পতিত হলাম। এখন এই রাগ যার মধ্যে মানুষ রাগ আসবে স্বাভাবিক, মানুষের ফিতরাতের মধ্যে এটি রয়েছে, নেককার হোক, পরহেজগার হোক, গুনাগার হোক, প্রত্যেক ব্যক্তি রাগ আসে এবং আসবে স্বাভাবিক। রাগকে নিয়ন্ত্রণ করা এটা হলো মূল বিষয়,
খুবই কষ্টের বিষয়। জি,
মূল বিষয় এবং রাগকে নিয়ন্ত্রণ করা কষ্টের বিষয় আছে, কিন্তু কিতাবে আমরা পড়েছি যে বিষয়ে কষ্ট হয় তার প্রতিদানও বেশি পাওয়া যায়।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তো রাগ নিয়ন্ত্রণ করার জন্য কিছু পদক্ষেপ নিতে হবে। সর্বপ্রথম হচ্ছে যে রাগ অনেকে আমাদের সাধারণ এই মানুষের মাঝে এই কথা প্রচার এবং প্রসার রয়েছে, রাগ করা হারাম। কিন্তু আমার আমির আহলে সুন্নাত দামত বরকাতুল আলিয়া তিনি একটি বয়ান করেছেন রাগের চিকিৎসা, তো সেটার মধ্যে তিনি এই উক্তিটি বয়ান করেছেন যে রাগ করা হারাম নয়, রাগ আসবে স্বাভাবিক। রাগের পরাভূত হয়ে আল্লাহ এবং তার রাসূলের নাফরমানিমূলক কাজে নিয়োজিত হওয়া, অর্থাৎ হারামের দিকে ধাবিত হওয়া এবং সে কাজ করে বসা, এটি হারাম।
যেমন এটা কিন্তু আমাদের সমাজের জন্য এখন খুবই গুরুত্বপূর্ণ, মাদিন চ্যানেলের দর্শকবৃন্দ, খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে যে রাগ কি হারাম নাকি অন্য কিছু। কারণ আমরা কিন্তু মনে করে থাকি রাগ আসলেই হারাম, আমরা অপরকে বলে দিই যে রাগ, ওই তুমি হারাম কাজ করেছো, তোমার রাগ চলে এসেছে। তো এই অনেক মূল্যবান বিষয় নিয়ে আলোচনা হচ্ছে আমরা শ্রবণ করি। জি রিয়াজ,
তো রাগের মাথায় আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করে দেয়া, শরীয়তের বিরোধী কাজ করে দেয়া, এটি হচ্ছে হারাম। এখন রাগ একটি বিষয়, রাগকে নিয়ন্ত্রণ করা এটা জরুরি, রাগ আসবে স্বাভাবিক। দেখা যায় যে রাগের কারণে অনেক গুনাহের দ্বার কিন্তু খুলে যায়,
খুলে যায়।
রাগ যখন আসে মানুষ দেখা যায় গীবতে পড়ে যায়, যার প্রতি রাগ এসেছে তার যখন গীবত করা হয় তখন সে স্বাদ উপলব্ধি করে এবং চেষ্টা করে যে সুযোগ পেলে তার গীবতে সে পড়ে যায়,
পড়ে যায়।
হিংসা বিদ্বেষ অন্তরে জন্মায়, যার প্রতি রাগ এসেছে তার প্রতি সে হিংসুকও হয়ে যায়, তার বিদ্বেষ নিজের হৃদয়ে পোষণ করে। এমনিভাবে ঘৃণা সৃষ্টি হয়, যার প্রতি রাগ এসেছে তাকে দেখলে ঘৃণা সৃষ্টি হয়, তার ব্যাপারে চুগলখড়িও সে করে দেয়। এমনিভাবে মিথ্যা সম্মান নষ্ট করা, সুযোগ পেলেই তার সম্মানকে নিয়ে ছিনিমিনি শুরু হয়ে যায়, সম্মানকে নিয়ে খেলতে শুরু করে দেয়। অর্থাৎ রাগ একটি, কিন্তু এর কারণে অনেকটি গুনাহের দ্বার খুলে যায়। তাই রাগকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি, এর জন্য পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। রাগ কীভাবে দমন করতে হবে সেটা জানাও জরুরি, এবং রাগে মানুষের যে ক্ষতি হয়ে থাকে সে ক্ষতির দিকেও যেন ধ্যান ধারণা থাকে। অর্থাৎ কারো প্রতি যদি রাগ আসলো, আমি রাগের মাথায় তাকে মুখ থেকে গাল দিয়ে দিলাম, দেখলো যাকে আমি গালি দিলাম সে আমার উপর চড়াও করে বসলো, তখন দেখা যায় যে রাস্তাঘাটেও মারামারি হয়ে
কথা বেড়ে যায়,
দুই বংশের মধ্যে ঝগড়া ফাসাদ সৃষ্টি হয়ে যায়, তারপরে দেখা যায় অনেক সময় সেখানে হত্যা করে দেয়, একজন রাগে আরেকজনকে হত্যা করে বসে, পরিশেষে দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে ফাঁসির কটগড়ায় তাকে দাঁড়াতে হয়। তো এই জন্য রাগকে নিয়ন্ত্রণ রাখার জন্য সেটি পদক্ষেপ নিতে হবে, তার ব্যাপারে চিকিৎসা করা অত্যন্ত জরুরি, এবং রাগ যাদের আসে তাদের এই বিষয়ে খেয়াল রাখা উচিত যে কিভাবে আমি নিজেকে নিয়ন্ত্রণে রাখব। এর জন্য আমাদের বুজুর্গানে দিন রাহমাহুমুল্লাহ মবিনের জীবনী স্টাডি করা জরুরি। তাদেরও রাগ আসতো, কিন্তু তারা নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখতেন, এবং যার কারণে এর ফলাফল কিন্তু অনেক ভালো বের হতো। দেখবেন স্বাভাবিক বিষয়, যার রাগ আসে না, পারিবারিক বিষয় নিয়ে নিন, পরিবারে কারোর সঙ্গে যদি কথা কাটাকাটি হলো, স্বামী স্ত্রীকে নিয়ে নেন, কথা কাটাকাটি হলো, উভয় জনের মধ্যে একজন যদি কি রাগকে যদি নিয়ন্ত্রণে রাখে তাহলে ঝামেলা বাড়ে না,
বাড়ে না।
আর যদি উভয় জনই রাগে উত্তেজিত হয়ে যায় তাহলে শেষ পর্যন্ত দেখা যায় যে স্বামী স্ত্রীর বন্ধন আর বন্ধন থাকে না, তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়, এমনকি শেষ পর্যন্ত তালাক পর্যন্ত হয়ে যায়। এমনিভাবে আপনার শাশুড়ি এবং বৌমার মাঝে যদি কোনো ফ্যাসাদ হয়, উভয়জন যদি রাগ দেখায়, তাহলে দেখা যায় যে দুই সম্প্রদায়ের মধ্যে, দুই বংশের মধ্যে সেখানে ঝগড়া ফ্যাসাদ সৃষ্টি হয়ে যায়। দুইজনের মধ্যে একজনও যদি নিজেকে নিয়ন্ত্রণে রাখে তাহলে কথাটি স্বাভাবিক অবস্থায় থাকে। অনেকে রাগের মাথায় এসে সম্পর্ক ছিন্ন করে, প্রথম যেটা কাজ হয় যে দুই বংশের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়, এবং রাগ যখন আসেন আমি তোমার সাথে সম্পর্ক রাখবো না, তোমার সাথে থাকবই না। তো এই বিষয়ে মৌলানা রুমি রহমতুল্লাহ তাআলা চমৎকার তিনি বলেছেন, তুমি সম্পর্ক রক্ষা করতে এসেছো, সম্পর্ক বিনষ্ট করতে নয়। সম্পর্ককে বজায় রাখার জন্য আমরা এসেছি, সম্পর্ক ছিন্ন করার জন্য নয়। সম্পর্ক বজায় থাকবে যখন আমি নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখবো।
তো আমার মাদিনী চ্যানেলের দর্শক বৃন্দ, অনেক সুন্দর সুন্দর মাদিনী ফুল আমাদেরকে রিয়াজ ভাই দিয়েছেন। এই সম্পর্কে রিয়াজ ভাই, কোরআনে পাকের মধ্যেও কিন্তু অনেক সুন্দরভাবে আমাদেরকে নসিহত উপদেশ দেওয়া হয়েছে যে রাগকে কিভাবে দমন করব, এর ফজিলত আল্লাহ তাআলা স্বয়ং নিজেই বয়ান করেছেন। যেমন আল্লাহ তাআলা কোরআনে পাকে বয়ান করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা ইরশাদ করেন যে আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আল্লাহ তাআলা ইরশাদ করছেন, এবং যারা নিজেদের রাগকে দমন করে এবং মানুষকে ক্ষমা করে দেয়, আপনি যেটা বললেন ক্ষমা করে দেওয়া, মানুষকে ক্ষমা করে দেয়, তো তারা হচ্ছে নেককার বান্দা, আল্লাহ তাআলা নেককার বান্দাদেরকে ভালোবাসেন।
আর এটাও মনে করেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যারা প্রিয় বান্দা তাদের জীবনীতে পাওয়া যায় যে তারা রাগ তো আসতো স্বাভাবিক, কিন্তু রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখতেন, এবং রাগের কারণে কোনো শরীয়ত বিরোধী কাজ হয়ে না যায়, আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি হয়ে না যায়, সেদিকে তাদের মন মানসিকতা থাকতো। আপনি যে আয়াত বলেছেন এ বিষয়ে একটি চমৎকার ঘটনাও রয়েছে। ইমাম জানুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলানহু, যিনি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলানহুর সন্তান, তিনি একবার অজু করতেছিলেন, তো অজুর পানি ওনার দাসী ঢেলে দিচ্ছিল, তো ঢেলে দেওয়ার সময় তার হাত থেকে পানির পাত্রটি ইমাম জেনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চেহারা মুবারকার উপর পড়ে গেল। যার কারণে চেহারার মধ্যে আঘাত লাগলো। তো ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা তার দিকে তাকালেন। যখন তাকালেন, সে দাসী বলল, ওয়াল কাযিমিনাল গায়জা,
আল্লাহু আকবার।
যে রাগকে সংবরণকারী। তো ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, আমি রাগকে সংবরণ করলাম, রাগকে নিয়ন্ত্রণ
নিয়ন্ত্রণ
করলাম।
করলাম।
তো অতঃপর সে দাসী আবার পুনরায় বলল, ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষকে ক্ষমা কারিগণ। জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা তাৎক্ষণিক তাকে বললেন যে আল্লাহ তোমাকে ক্ষমা করুক। তো এই যে দোয়া দিলেন, আমি তো করলাম, আল্লাহ তোমাকে
আল্লাহ ক্ষমা
ক্ষমা
করুক।
করুক। এখন দাসী পুনরায় সে বলল, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এবং সৎ লোকগণ আল্লাহর মাহবুব বা প্রিয় বান্দা। এই বলার সাথে সাথে ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, যাও, আল্লাহর জন্য আমি তোমাকে আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম। তো দেখুন, একজন দাসীর দ্বারা ভুল হলো, কিন্তু ভুলের এখানে ফলাফল দেখুন যে ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা, যিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে নিজেকে আদর্শিত করেছিলেন, যিনি আহলে বাইতের একজন সদস্য, তিনি কিভাবে নিজের দাসীকে ক্ষমাই করে দেননি, বরং এর রিজাল্ট দেখুন, এর ফলাফল দেখুন, এবং এর প্রতিদান দেখুন যে তিনি নিজের দাসীকে কি করলেন, মুক্ত করে দিলেন। আমরাও অনেকে অফিসার পদবীতে অনেকে আছে, যাদের আন্ডারে অনেকে অনেক লোক কর্মচারী কাজ করে। আমাদের কর্মচারী যদি ভুল করে বসে, তো যতক্ষণ পর্যন্ত রাগকে তার উপর প্রয়োগ না করি, ততক্ষণ পর্যন্ত শান্ত হয়ে আমরা বসি না,
বসি না।
এমন কি দেখা যায় যে রাগের মাথায় যতক্ষণ পর্যন্ত সে কর্মচারীকে চাকরি থেকে বের না করি, ততক্ষণ পর্যন্ত আমাদের হৃদয়ের মধ্যে প্রশান্তিও আসে না, স্থির মনে আমরা বসিও না। অথচ আমাদের বুজরুগানে দিনের মন মানসিকতা দেখুন, যে দাসী ভয় পেয়েছে, যে হুজুরের ব্যথা লেগে গিয়েছে, এবং সে কোরআনের মাধ্যমে কিন্তু ওনার রাগকে চেষ্টা করছে
কম করে দেওয়া,
হ্যাঁ, কে যেন হুজুর আমার প্রতি দয়া করা। কেমন দয়া করলেন, যে তাকে আজাদ করে দিলেন। তো এই বিষয়টি আমাদের জন্য এখানে শিক্ষণীয় রয়েছে। কেউ যদি ভুল করে বসে, রাগ আসবেই, রাগ ওই সময় আসে যখন আমার মন মানসিকতার বিরোধী কোনো কাজ যদি হয়ে যায়, তখনই রাগ চলে আসে। এই সময় তো হচ্ছে সেটাকে দমন করা, নিয়ন্ত্রণ করা। যেমন আমরা হয়তো বা আপনিও পড়েছেন কিতাবে, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তালালেকে কেউ মাজাল্লাহ চোর মেরে দিল না, তো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তালালে তার হাত ধরে বসলেন এবং বললেন যে আমি ক্ষমতা রাখি তোমাকে জজের নিকটে নিয়ে যাওয়ার, কাঠগড়ায় তোমাকে আদালতে দাঁড় করিয়ে দেওয়ার, কিন্তু আমি তোমাকে আল্লাহর জন্য ক্ষমা করে দিলাম।
আল্লাহু আকবার।
তো রাগ যখন আসবে এবং কারো ওপর রাগ প্রয়োগ করার ক্ষমতা থাকে, ওই সময় যদি আমি রাগকে নিয়ন্ত্রণ করি, তাহলে এটা হচ্ছে বীরত্বের পরিচয়। বীর তাকেই বলা হয়েছে যে রাগের মাথায় কাউকে আপনার আঘাত করে দিল বা আচার দিয়ে দিল, সে বীর নয়। বীর সেই যখন রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখে।
মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা রাগ সম্পর্কে অসংখ্য মাদিনী ফুল শুনলাম। আমরা নিয়াত করে ইনশাল্লাহ এর উপর আমল করব। আসুন আমরা দ্বিতীয় হাদিসে মোবারাকা শ্রবণ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়ুকরিম জাযাহু, ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়ুকরিম দাইফাহু। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহ এবং কিয়ামত দিবসের উপর ইমান রাখে, তার উচিত যেন সে ভালো কথা বলে বা চুপ থাকে। যে ব্যক্তি আল্লাহ এবং কিয়ামত দিবসের উপর ইমান রাখে, তার উচিত আপন প্রতিবেশীর প্রতি সদয় হওয়া। আর যে ব্যক্তি আল্লাহ এবং কিয়ামত দিবসের উপর ইমান রাখে, তার উচিত আপন অতিথির সম্মান করা। আল্লাহু আকবার। তিনটি মদিনী ফুল এই হাদিস মোবারকা থেকে আমরা প্রকাশ্য পাচ্ছি। ইনশাআল্লাহ আমরা এখন আরো মদিনী ফুল শ্রবণ করবো রিয়াজ ভাই থেকে। জি রিয়াজ ভাই।
প্রশান্তিতে থাকার তিনটি উসুল রয়েছে, যা বলা হয়েছে প্রথম নম্বর তকলিলুল কালাম, কম কথা বলা।
কম কথা।
দ্বিতীয় নম্বর হচ্ছে তকলিলুল তোয়াম, কম খাওয়া। আর তৃতীয় হচ্ছে তকলিলুল মানাম, কম ঘুমানো। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পূর্বে বলেছি যে প্রত্যেক বাণীর মধ্যে হিকমতের ঝর্ণা প্রবাহিত হয়েছে। চুপ থাকা, পূর্বে আমরা রাগ সম্পর্কে শুনেছি না, রাগকে নিয়ন্ত্রণ করার চিকিৎসার মধ্যে একটি চিকিৎসা চুপ হয়ে যাওয়া, চুপ থাকতে হবে,
চুপ থাকতে হবে।
আচ্ছা, চুপ থাকা এটি মুমিনের, চুপ থাকা বা কম কথা বলা, ভালো কথা বলা, নিজেকে অযথা কথা থেকে বিরত রাখা, এটা মুমিনের গুণ বলা হয়েছে। কোরআনুল করিমের মধ্যে সূরা মুমিনুন রয়েছে, সূরা মুমিনুনের প্রথম আয়াত হচ্ছে কদ আফলাহেল মুমিনুন,
সুবহানাল্লাহ,
যে মুমিনগণ তারা হচ্ছে সফল কাম, কামিয়াব হয়েছে। আচ্ছা, মুমিনরা হচ্ছে সফল কাম, কামিয়াব হয়েছে, তো মুমিনের বৈশিষ্ট্য ওই সূরার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বয়ান করেছেন। তো তৃতীয় নম্বর আয়াতের মধ্যে দ্বিতীয় গুণ বয়ান করা হয়েছে, সেটি হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগভি মুরিদুন,
আল্লাহ,
এবং যারা অনর্থক কথার দিকে দৃষ্টিপাত করে না। অনর্থক কথা একটি হচ্ছে যে আপনার কথা বেশি বলা, সেটি তো বাঞ্ছনীয়। অনর্থক কথা বলা, প্রয়োজনে অনর্থক কথা কাকে বলে এটাও জানা জরুরি। অনর্থক কথা হচ্ছে যে কথার মাঝে দুনিয়া বা আখেরাতের কোনো কল্যাণ নেই, কোনো উপকারই পাওয়া যায় না। আমি একটি কথা বললাম, সে কথা বলতে গিয়ে কোনো উপকার নেই আমার, না দুনিয়ার পার্থিব জীবনেরও কোনো উপকার নেই, পরকালেরও উপকার নেই, সেই কথাই হচ্ছে অনর্থক। গুনাহে পরিপূর্ণ কথা বলা এখানে প্রশ্নই উঠে না। অনর্থক কথার প্রতিও মুমিনরা দৃষ্টিপাত করে না, সেদিকে খেয়ালই করে না, অশ্লীল কথা তো প্রশ্নই উঠে না, অশ্লীল কথা তো সেটা হচ্ছে গুনাহে পরিপূর্ণ। গুনাহের পরিপূর্ণ কথা একজন মুমিন বলবে সেটা হতেই পারে না, মিথ্যা জনিত কথা বলবে এটা হতেই পারে না, গীবত সম্পর্কিত কথা বলবে এটা হতেই পারে না। মুমিনের গুণ বলা হচ্ছে সে অনর্থক কথার দিকেও দৃষ্টিপাত করে না। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের যে ফরমান যে আল্লাহ এবং আখিরাতের প্রতি যে ঈমান রাখে তার উচিত উত্তম কথা বলা অথবা চুপ থাকা। বলতে হলে উত্তম বলতে হবে, ওই কথাই বলতে হবে যে কথা বলতে গিয়ে আল্লাহ সন্তুষ্টি পাওয়া যায়। যেমন কিতাবে বলা হয়েছে যে মুমিনের জিহ্বা হৃদয়ের পিছনে থাকে,
আচ্ছা,
আর মুনাফিকের জিহ্বা হৃদয়ের সামনে থাকে। মুমিন যখন কথা বলে প্রথমে হৃদয় থেকে সে পরামর্শ করে যে আমার বলা ঠিক হবে কি হবে না, যদি হৃদয় তার অনুমতি দেয় তখন সে কথা বলে। আর মুনাফিক দেখা যায় ফাট করে কথা বলে দেয়, পরিশেষে দেখা যায় তাকে ক্ষমা চাইতে হয়, তাকে ভুল স্বীকার করতে হয়, সরি বলতে হয়। তো এই জন্য উত্তম কথা বলা, এবং উত্তম কথা বলতে যদি দ্বিধাবোধ হয় বা উত্তম কথা বলতে যদি অসুবিধা হয় তখন চুপ থাকায় এটাই হচ্ছে শ্রেষ্ঠ। আল্লামা আহমদ সাবি রহমতুল্লাহ তালাল বলেন, অনর্থক দ্বারা উদ্দেশ্য প্রত্যেক কথাবার্তা, আচার আচরণ, অপছন্দনীয় বা মুবাহ কাজ যা দ্বারা মুসলমানদের ইহকাল ও পরকালে উপকার দেয় না, সেটাকে অনর্থক কথা বলা হয়েছে। হাজরতে উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা ফরমান, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমতে উপস্থিত হয়ে আরজ করলাম, নাজাত কি? ইরশাদ করলেন, সারমর্ম হচ্ছে নিজের জিহ্বাকে সংযত রাখো আর তোমার ঘর তোমার জন্য যথেষ্ট হয়, অর্থাৎ অযথা এদিক সেদিক ঘোরাফেরা করো না, আর নিজ কৃতকর্মের কারণে অশ্রু প্রবাহিত করো। তো কোরআন এবং হাদিসের মধ্যে জিহ্বাকে সংযত রাখার ব্যাপারে উৎসাহ প্রদান করা হয়েছে।
রিয়াজ ভাই, যদি জিহ্বাকে কেউ সংযত রাখে, অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকে, তো অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকার কারণে এটার কি কোনো আলাদা ফজিলত বা কিছু আছে?
দেখুন, অনর্থক কথাবার্তা দ্বারা যদি নিজেকে বিরত রাখে, ফজিলত তো অবশ্যই আছে। ফজিলত এটা যে সবচেয়ে বড় ফজিলত হচ্ছে তার ঈমান সুরক্ষায় থাকবে।
সুবহানাল্লাহ।
কেন বলা হয়েছে যে যখন মানুষ বাচাল হয়, বেশি কথা বলে, তখন দেখা যায় তার মুখ থেকে কুফরি বাক্য পর্যন্ত বের হয়ে যায়, যার কারণে ইমান তার চলে যায়। আর আমরা হাদিস শরীফের মধ্যে পড়েছি, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম,
আল্লাহ,
আমলের প্রতিদান নির্ভর করে মৃত্যুর উপর। ইমান যদি নিয়ে যায় তাহলে আমার নামাজ, রোজা, হজ, জাকাত, যা আমল আমি করেছি সেটি আল্লাহ তাআলা দরবারে কবুল হবে। আর ইমান যদি নিয়ে যেতে না পারি তাহলে কোনোই আমলই আল্লাহ তাআলা দরবারে কবুল হবে না, বরং মাঝাল্লাহ যদি ইমান হারা হয়ে মৃত্যুবরণ করি তাহলে চিরস্থায়ী জাহান্নামে থাকতে হবে। এই জন্য বলার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা অত্যন্ত জরুরি রয়েছে।
নিশ্চুপ ব্যক্তির আবার দুইটা গুণও আমাদের বুজুর্গানের দিন বর্ণনা করেছেন, যে যারা চুপ থাকে, অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকে, তাদের দিন নিরাপদ থাকে। যেমন আপনি এখনই বললেন তাদের ইমান হেফাজতের ব্যাপারে, তাদের দিন নিরাপদ থাকে এবং অপরের কথা ভালোভাবে বুঝতে পারে। এই অপরের কথা আজ কিন্তু তারা ওরা মধ্যে কথা বলার কারণে একজন অপরের কথা বুঝতে পারে না।
পরে আবার জিজ্ঞেস করে আপনি কি বলেছিলেন,
কি বলেছিলেন,
তো কি বলেছিলেন, ওই সময় খেয়াল ছিল না, পরে আসলো কি বলেছিলেন না। তো এই জন্য এটাও সুন্নাতে মোবারকা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারো কথা শুনতেন তখন মনোযোগ দিয়ে শুনতেন, মনোযোগ দিয়ে শোনা এটাও সুন্নাতে মোবারকা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন এমন মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস মোবারক ছিল যে মানুষ তারা মুগ্ধ হয়ে যেত,
আল্লাহ,
যে কথা যখন তারা বলতো মনে হতো যে হুজুরকে কথা, হুজুরের সাথে কথা বলতেই থাকে। আমরা তো অনেক সময় দেখা যায় দুই চারটা কথা যদি কেউ বলে বা 2 মিনিটের সময় চেয়েছে 5 মিনিট যদি হয়ে যায় তাহলে আমরা বিরক্ত বোধ হই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে এই জিনিসটি ছিল না, বিরক্ত হতেন না এবং যারাই কথা বলতো তাদের কথাকে মনোযোগ দিয়ে শুনতেন। বিদায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মহাব্বত, ভালোবাসা প্রত্যেকের হৃদয়ের মধ্যে ছিল। তো এই জন্য আমাদের সাথেও কেউ যদি কথা বলে তখন মনোযোগ দিয়ে শোনা অত্যন্ত জরুরি। কথা কেটে যদি কথা বলা হয় তখন দেখা যায় যে কথাও মনোযোগ দ্বারা শোনা যায় না, বুঝেও আসে না। এই জন্য চুপ থাকার অভ্যাস গড়া অত্যন্ত জরুরি রয়েছে। অভ্যাস কিভাবে গড়ব, বুজুর্গানের দিনের জীবনী যদি আমরা স্টাডি করি, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু অভ্যাস গড়ার জন্য তিনি মুখে পাথর রাখতেন, অথচ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পৃথিবীর বুকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, মুখে পাথর রেখেছেন। অনেকে দেখা যায় যে তারা লিখে কথা বলতেন বা ইশারায় কথা বলতেন।
আমার মাদিনী চ্যানেলের দর্শক বৃন্দ, অনেক মাদিনী ফুল আমরা শ্রবণ করলাম, রাগকে কিভাবে দমন করব, রাগকে দমন করার ফজিলত কি, কম কথা কিভাবে বলবো, অনর্থক কথাবার্তা থেকে আমরা কিভাবে নিজেকে বাঁচাবো, তো আমরা নিয়ত করে নিই ইনশাআল্লাহ আজাওয়াজাল, যেহেতু আমাদের অনুষ্ঠানের সময় একেবারে শেষের দিকে, আমরা নিয়ত করে নিই ইনশাআল্লাহ আজাওয়াজাল যা শ্রবণ করলাম এর উপর আমরা নিজেরাও আমল করব এবং অপর ইসলামী ভাই, আমার মুসলমান ভাইয়ের নিকট, আমার পরিবার পরিজনের নিকট ইনশাআল্লাহ এগুলো আমরা পৌঁছাবো। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য এসব কথার উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি।